শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আজ আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি যথারীতি। আমি আনিস আহমেদ। আজকের বিষয়গুলোর মধ্যে রয়েছে ফ্রিডম হাউস রিপোর্ট সম্পর্কে প্রতিবেদন।
ফ্রিডম হাউসের ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড ২০১৯ রিপোর্টে বলা হয়েছে, গত ১৩ বছর ধরে বিশ্বজুড়ে গণতান্ত্রিক স্বাধীনতা এবং নাগরিক অধিকার সংকুচিত হচ্ছে।
একুশের বইমেলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার শুক্রবার শিশু প্রহরে সস্ত্রীক অমর একুশে বইমেলা পরিদর্শন করেন।
নির্বাচনী প্রচারণায় রাহুল এখন রাম।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেখানো হয়েছে রাম হিসেবে, যিনি তীর ছুটছেন রাবণবেশী নরেন্দ্র মোদীর দিকে।
আরও থাকছে আলাপন, আর আলাপনের বিষয় মিয়ানমার থেকে বৌদ্ধদের বাংলাদেশে প্রবেশ এবং রোহিঙ্গা সংকটের নতুন দিক। তবে সবকিছুর আগে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের ত্রাণ সামগ্রী ভর্তি একটি ট্রাক কলম্বিয়ার সীমান্ত দিয়ে ভেনেজুয়েলায় ঢোকার চেষ্টা করলে বৃহস্পতিবার কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটায় চরম উত্তেজনা দেখা দেয়। জরুরি চিকিৎসা, খাদ্য সামগ্রী এবং মানবিক ত্রাণ বোঝাই দুটি বিশাল জাহাজ ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার লড়াইরত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছ থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে ওই ট্রাক দুটো। ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী তিন লেনের সীমান্ত পথের সবকটি লেনই বন্ধ করে রেখেছে। ওদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার জন্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক শক্তি প্রয়োগ করতে পারে, এরকম একটি আশঙ্কার প্রেক্ষিতে দেশটির বেসামরিক মানুষের জীবননাশের হুমকি এবং সামরিক শক্তি প্রয়োগে আরও নানা রকম দুর্ঘটনা হতে পারে বলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এই পদক্ষেপ গ্রহণ করা হলে বিদেশের মাটিতে আমেরিকান সেনাদের প্রাণ নাশেরও সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এক সাক্ষাৎকারে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক সংশ্লিষ্টতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছেন, যদিও রাষ্ট্রীয় পরিস্থিতি সংক্রান্ত ভাষণে কংগ্রেসকে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার ব্যয় কমানো উচিত বলেই তিনি উল্লেখ করেছিলেন। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরই হচ্ছে তাদের মূল লক্ষ্য। রাশিয়া বাশার আল আসাদ সরকার বা সিরিয়াকে আরব লীগের সদস্য হিসেবে আবারও অন্তর্ভুক্তি করে নেওয়ার জন্য তদবির চালাচ্ছে বলে ওই অঞ্চলের কূটনীতিবিদরা মন্তব্য করেছেন। ক্রেমলিন আসাদ সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিতে আগ্রহী। তারা আশা করছে যে এর ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে অর্থ তহবিলের জন্য তারা কাজ করবে এবং আসাদ সরকারের ক্ষমতাও তারা নিশ্চিত করতে পারবে। আগামী মাসে তিউনিসে যে আরব লীগের শীর্ষ সম্মেলন হবে, সেখানে আসাদ সরকার অর্থাৎ সিরিয়ার পুনরায় সদস্য পদ অর্জন যাতে হয় তার সব ধরনের প্রস্তুতির জন্য ক্রেমলিন আসাদপন্থী কূটনীতির অংশ হিসেবেই মিশরে সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং সৌদি আরবের সঙ্গে তদবির চালিয়ে যাচ্ছে। মার্চ মাসের ৩১ তারিখের শীর্ষ বৈঠক সিরিয়াকে সম্ভবত আবারও আরব লীগে অন্তর্ভুক্ত করে দেওয়ার আলোচনা তাদের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত নয়, তবে সিরিয়া এ বিষয়ে নেপথ্যে রয়েছে বলেই জানা গেছে এবং আরব লীগকে তারা অনুরোধ করে যাচ্ছে। ২০১১ সালে সিরিয়ার সরকার প্রধানত সংখ্যালঘু সুন্নি মুসলমানদের ওপরে চরম অত্যাচার চালানোর ফলে আরব লীগ সিরিয়ার সদস্য পদ স্থগিত করে। আরব লীগের মধ্যে ২২টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের সদ্য প্রকাশিত ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড ২০১৯ রিপোর্টে বলা হয়েছে, গত ১৩ বছর ধরে বিশ্বজুড়ে গণতান্ত্রিক স্বাধীনতা ও নাগরিক অধিকার সংকুচিত হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক ও নাগরিক অধিকার কমেছে। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর বিস্তারিত রিপোর্ট।
ওই রিপোর্টে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, গত কয়েক বছরে বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক এবং নাগরিক অধিকার কমেছে। রিপোর্টে 195টি দেশকে তিনটি ভাগে, অর্থাৎ মুক্ত, আংশিক মুক্ত এবং মুক্ত নয় এমনভাবে ভাগ করা হয়েছে, আর এতে বাংলাদেশের অবস্থান আংশিক মুক্ত বা পার্টলি ফ্রি দেশের কাতারে। রিপোর্টে সার্বিক স্কোর 100 মধ্যে 2018 সালে বাংলাদেশের অবস্থান 41, 2015 সালে এই স্কোর ছিল 49, অর্থাৎ 4 বছরে স্কোর কমেছে 8। 2019 রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের দমনপীড়ন ও ভয়ভীতি দেখিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, ভোটের দিনেও ব্যাপক অনিয়মের অভিযোগ এবং বিভিন্ন দলের মধ্যে সহিংসতা সংঘাতের খবর পাওয়া গেছে, আর এতে 1 ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার শুক্রবার সস্ত্রীক অমর একুশে বইমেলা পরিদর্শন করেন। রাষ্ট্রদূত এবং তার স্ত্রী মিশেল অ্যাডলম্যান বইমেলা ঘুরে দেখেন ও শুক্রবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত চলা শিশু প্রহরে বইমেলায় উপস্থিত শিশুদের সাথে সময় কাটান। এ সম্পর্কে ঢাকা থেকে অপর সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
তারা বইমেলার শিশু চত্বরে শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর উপভোগ করেন। এ সময় জীবন্ত কার্টুন চরিত্র শিকু, ইকরি, হালুম ও টুকটুকির সিসিমপুর অনুষ্ঠান দেখতে তাদের সাথে শিশুরাও যোগ দেয়। যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAID এর সহায়তায় শিশুদের শিক্ষামূলক সিসিমপুর প্রকল্পটি পরিচালিত হচ্ছে। রাষ্ট্রদূত মিলার বলেন, বইমেলায় এসে তিনি এবং তার স্ত্রীর খুবই ভালো লেগেছে। বই নিয়ে এত আয়োজন বিশ্বের খুব কম জায়গায় দেখা যায় বলে উল্লেখ করে তিনি বলেন, শিশুদের বই নিয়ে এত আগ্রহ তাদের মুগ্ধ করেছে। বইমেলায় এসে শিশুরা বই কেনা ছাড়াও খেলাধুলা ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে অংশ নিচ্ছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের কক্সবাজার থেকে সাগর পথে মালয়েশিয়ায় পাচারকালে 30 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ BJB। তাদের মধ্যে 6 জন পুরুষ, 17 জন নারী এবং 7 জন শিশু রয়েছে। 6 মাস বয়সী শিশুও রয়েছে এই উদ্ধার হওয়া দলে। এ সম্পর্কে আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসাইন শাকিলের প্রতিবেদন।
টেকনাফের শাহপুরের দ্বীপ, গোলারচর এবং শিলকালী এলাকা থেকে পৃথক দুটি অভিযানে এসব রোহিঙ্গাদের উদ্ধার করা হয়। এসময় 2 জন দালালকে আটক করেছে বিজিবি সদস্যরা। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। তবে ফেরত পাঠানোর আগে রোহিঙ্গাদের উদ্দেশ্যে বিজিবি টেকনাফস্থ 2 বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন,
অবৈধভাবে কোন দেশে যাওয়ার চেষ্টা করা এটা একটা অন্যায়। যারা তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এরা হলো জালিয়াত চক্র। তোমাদের টাকাটা নিয়ে তোমাদেরকে বনে জঙ্গলে রেখে দিয়ে চলে যাচ্ছে, আর কারো যদি নৌকায় উঠায়ও, নৌকায় উঠার পরে সমুদ্রে যেয়ে মারা যাবা। ভবিষ্যতে এই অন্যায় তোমরা করবা না, ঠিক আছে? আজকে ক্যাম্পে পাঠাচ্ছি, এরপরে জেলে পাঠাবো।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, তারা দালালের মাধ্যমে মোট অঙ্কের টাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল। ইতিপূর্বে গত 30 নভেম্বর শাহপুরের দ্বীপ থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে 10 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছিল র‍্যাব। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে বিশাল বিশাল হোর্ডিংয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেখানো হয়েছে রাম হিসেবে, যিনি তীর ছুটছেন রাবণ বেশি নরেন্দ্র মোদীর দিকে। বিজেপির অস্ত্রেই বিজেপিকে কাত করতে চাইছে কংগ্রেস। শুনুন কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদনে।
সংখ্যাগুরু ভারতীয়দের মন রাখতে রাহুল গান্ধী বেশ কিছুদিন ধরেই নরম হিন্দুত্বের তাস খেলছেন। নিজেকে শিব ভক্ত হিসেবে প্রচার করতে কখনো মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন, কখনো যাচ্ছেন দুর্গম মানুষ তীর্থ দর্শনে। তবে সবকিছুকে ঝাঁপিয়ে গিয়েছে তার রামমূর্তি। এর আগে বিহারের কয়েকটি জায়গায় আর এলাহাবাদের কুম্ভমেলায় হোর্ডিংয়ে রাহুলকে রাম আর বোন প্রিয়ঙ্কাকে দুর্গা হিসেবে দেখানো হয়েছে। আজ রাহুল গিয়েছিলেন ভোপালে এক কৃষক সমাবেশে বক্তৃতা দিতে। তার একদিন আগে থেকেই ভোপালে বড় বড় পোস্টার আর হোর্ডিং টাঙানো হয় যাতে দেখানো হয়েছে রাম বেশি রাহুল, রাক্ষসরাজ রাবণ বেশি মোদির দিকে তীর ছুটছেন। রাবণের মতো মোদিরও দশটি মাথা। নিচে লেখা, এবার রাম রাজত্ব আসছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হল, কংগ্রেসের সরকার এলে রাম মন্দির গড়ে দেবে। যদিও এমন কথা রাহুল গান্ধী নিজে কখনো বলেননি, তাই অদূর ভবিষ্যতে কংগ্রেসের নীতি কি হয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা সেদিকে নজর রাখছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
থাইল্যান্ডের নির্বাচনে রাজকুমারী উবলরাতানা মহিদল প্রধানমন্ত্রীর পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে। এর ফলে থাই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। যদিও ঐতিহ্যগতভাবে থাই পরিবার রাজ পরিবার রাজনীতিতে ভূমিকা না নিয়ে বরং রাজনীতির বাইরে থেকেছে, মার্চ মাসে থাইল্যান্ডের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সৌদি সাংবাদিক জামাল খাশুকজিকে সৌদি আরবের কর্মকর্তারাই যে পরিকল্পিতভাবে হত্যা করেছেন তার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। তাছাড়া এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকেও। আমরা সকলেই জানি যে এই ফেব্রুয়ারি মাসটি হচ্ছে বাংলাদেশে ভাষার মাস। আমাদের বাঙালি সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত সব কিছু মিলিয়েই বাঙালির একটা গৌরবের সময়, তার নিজস্ব পরিচিতির সময় এই ফেব্রুয়ারি মাস। এবং এর সবচাইতে বড় আয়োজন হচ্ছে একুশের বইমেলা, যা একসময় কেবলমাত্র বাংলা একাডেমি চত্বরেই সীমিত ছিল। কিন্তু সেই চত্বর ছাড়িয়ে এখন সোহরাওয়ার্দী উদ্যানের সেই বিশাল প্রাঙ্গণে বইমেলার আয়োজন আমরা লক্ষ্য করছি বেশ কিছু বছর ধরে। আজকে এই বইমেলা সম্পর্কেই আলোচনার জন্য আমার সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা থেকে সূর্যবার্তা পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক ও লেখিকা সুমি খান। সুমি খান, আপনাকে স্বাগতম।
জি, আপনাকেও স্বাগত।
যেটা বলছিলাম একটু আগেই, যে অনুমান করছি গত এক সপ্তাহে একুশের বইমেলা বেশ হয়তো জমে উঠেছে। এবারকার মেলার আয়োজনে এবং এর কাঠামোতে কি কোনো ধরনের নতুনত্ব আপনার চোখে ধরা পড়ছে?
জি আনিস ভাই, অনেক ধন্যবাদ এই আলোচনাটিতে আমাকে অংশগ্রহণ করবার সুযোগ দেবার জন্য। হ্যাঁ, এবারে অনেক কিছুই ইতিবাচক পরিবর্তন এসেছে। তা পাঠকরা যারা ভীষণ রকম বই প্রেমী তারা বলছেন এবং যারা অংশগ্রহণ করছেন এই মেলাতে তারা বলছেন, কারণ এবারে বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 3 লাখ বর্গ ফুট এলাকা জুড়ে বইমেলা হচ্ছে। আগের চেয়ে বেশ খোলা মেলা হয়েছে জায়গাটি, এবং বই প্রেমী যারা তারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন। এবারে 395টি প্রকাশনা সংস্থাকে, 620টি ইউনিটে মোট 499টি প্রতিষ্ঠানকে, 770টি ইউনিট এবং বাংলা একাডেমি সহ 24টি প্রকাশনা প্রতিষ্ঠানকে 24টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। যে কারণে আমি পাঠকদের সাথেও কথা বলে দেখেছি, বই যারা কিনতে এসছে এবং বিশেষ করে শিশুদের যে চত্বরটা, যেটাকে বলা হয় যে হচ্ছে গিয়ে শিশুদের যে হচ্ছে গিয়ে শিশুমুখুর যে আছে ওখানে, সেই এলাকাটা পুরাটাই একেবারে শিশুদের কলকোলা হলে একেবারে মুখরিত ছিল। এবং সেই সাথে আজকের দিনটি, আজকে দ্বিতীয় শুক্রবার ছিল বইমেলার, আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যে নিযুক্ত রাষ্ট্রদূত আল রবার্ট মিলার, তিনি এসেছিলেন আজকে। তিনি শিশুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন। এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে আমি দেখলাম যে বাচ্চারা খুবই উৎসাহিত ছিল এবং বাচ্চাদের হইচই ছিল, তারা যে বইয়ের প্রতি আবার বইয়ের দিকে ফিরছে বাচ্চারা একেবারে, যেটা অনেক অনেক বাবা মা এবং অনেক অভিভাবকের উদ্বেগ ছিল যে এই যুগের এই প্রজন্মের শিশুরা কি বইয়ের দিকে ফিরবে কিনা।
হ্যাঁ, সেই প্রসঙ্গেই আসি যে কেবল শিশুরা না, এরকম একটা আশঙ্কা মানুষের মনে ছিল যে ডিজিটাল এই যুগে অনেকেই মনে করেছিলেন যে বইয়ের গুরুত্ব ক্রমশই কমে যাবে হয়তো, কিন্তু বইমেলায় জনসমাগমের যে কথা আপনি বললেন আমরাও জানি, সেটা দেখে আপনার কি মনে হচ্ছে, বইয়ের কি মূল্যায়ন এখনো হচ্ছে সেইভাবে?
একেবারে ঠিক বলেছেন আনিস ভাই আপনি, বইয়ের মূল্যায়ন হচ্ছে এবং বই যারা বিক্রি করছেন তাদের মধ্যেও আশা সঞ্চার হয়েছে যে এখন এখনকার সময়ে প্রকাশকের সংখ্যা বাড়ছে, এখনকার সময়ে এসে যারা বইকে মানুষের কাছে ভালোবেসে মানুষের কাছে পৌঁছে দিতে চায় তারা খুবই উৎসাহী হচ্ছেন, কারণ অনলাইনে বিশ্বজুড়ে বাংলা বই পৌঁছে যাচ্ছে, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যারাই বাংলা বই চাইছেন। আমাদের একুশে মেলাকে উদ্দেশ্য করেই যাদের অনেক বেশি লক্ষ্য ছিল যে আমরা একুশে অমর একুশে গ্রন্থমেলা নিয়ে তাদের আকর্ষণ ছিল অনেক, তারা এই আকর্ষণে অনেক মুগ্ধ এবারে, যে অনেক মনোমুগ্ধকর আয়োজন যেমন হয়েছে তেমনি পাঠকরা বই প্রেমীদের তেমনি এত সুন্দর একটা সমৃদ্ধ তাদের যে আয়োজন তারা যে এসেছে এটাও একটা বড় ব্যাপার। আর
আপনি তো মেলায় গেছেন, কি ধরনের বই এবার বেশি প্রকাশিত হয়েছে বলে আপনার মনে হয়েছে?
এবারে তুলনামূলকভাবে গল্পের বই উপন্যাসের বইও এবার অনেক এসেছে এবং আমি দেখলাম যে গবেষণাধর্মী বইও, যেটা মাঝখানে অনেকটা কমে গিয়েছিল যে গবেষণাধর্মী বইয়ের যে ব্যাপারগুলো ছিল মানুষের আগ্রহ কমেছিল কিনা জানি না, তবে যারা বই প্রকাশ করতেন তাদের আগ্রহ কমে গিয়েছিল, গবেষণাধর্মী বইয়ের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, তবে এবারে বেশ অনেকটাই আগের চেয়ে বেড়েছে।
আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বইয়ের মোড়ক উন্মোচনের বিষয়, সে নিয়ে কোনো কোনো লেখক প্রকাশক খানিকটা আপত্তি জানিয়েছেন, কারণ আগে মোড়ক উন্মোচন বাংলা একাডেমি প্রাঙ্গণে মূল মঞ্চের পাশে কিংবা ওর পাশের গাছের তলায় হতো, সেটা এখন সোহরাওয়ার্দী উদ্যানে চলে গেছে। গত বছর আমি নিজেই দেখে আসলাম যে সেই মোড়ক উন্মোচনে বিশাল লাইন, এবং ঠিক ওইভাবে লেখক কিংবা প্রকাশক গুরুত্ব পাচ্ছেন না। আপনি নিজে একজন লেখক, আপনার অভিমত কি?
একেবারেই ঠিক বলেছেন, আমার গত বছরের দুটি বইয়ের যে হচ্ছে যে মোড়ক উন্মোচনের ব্যাপার ছিল, আমাদের সূর্যবার্তা থেকে দুটি বই প্রকাশ করেছিল, একটি আমার বই ছিল জঙ্গি মৌলবাদ ও বিপন্ন সভ্যতা এবং আরেকটি যশ তিমিরের বই ছিল সাম্প্রদায়িকতা বিরোধী বাংলাদেশ। এই দুটি বই আমরা মোড়ক উন্মোচন করতে গিয়ে দেখেছি এত বিশৃঙ্খলা, আমরা প্রক্রিয়া যা প্রক্রিয়া অনুসরণ করে আসতে হয় সেই প্রক্রিয়া অনুসরণ করে এসেছে বাংলা একাডেমি তালিকাভুক্ত হয়ে, কিন্তু আমরা দেখেছি মোড়ক উন্মোচনের সময়ে উন্মুক্ত যে মঞ্চ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে চারিদিক থেকে বিশৃঙ্খল ভাবে লোকজন চলে আসে, নিয়ন্ত্রণ করবার কেউ থাকে না, এবং এই যে বিশৃঙ্খল অবস্থা বাংলা একাডেমি থেকে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না, বিভিন্ন সময়ে বিভিন্ন জন অভিযোগ করেছেন এবং প্রভাবশালী ব্যক্তিরাও অভিযোগ করেছেন। আমি জানি আপনার বইয়ের প্রকাশন উৎসবে আমি গিয়েছিলাম, সেই প্রকাশন উৎসবও আপনি বাইরে করেছেন, অথচ অমর একুশে গ্রন্থমেলায় বই প্রকাশ হচ্ছে, অমর একুশে গ্রন্থমেলার চত্বরে বইয়ের মোড়ক উন্মোচন করা সম্ভব হচ্ছে না। আপনার মতো যারা আছেন, আরো যারা সৃষ্টিশীল যারা লেখক আছেন, কবি আছেন, তারা যদি বই প্রকাশ করতে না পারেন, প্রকাশ করে প্রকাশিত বই গ্রন্থমেলা চত্বরে মোড়ক উন্মোচন করতে না পারেন, এটা সবার মধ্যেই একটা হতাশার দিক।
তো এ ব্যাপারে আপনার নিজস্ব পরামর্শ কি হবে যে এই গ্রন্থমেলাকে আরো বেশি উন্নত করার, অনেক বিশাল হয়েছে এটা সত্যি কথা, কিন্তু আরো বেশি উন্নত করার ক্ষেত্রে কি ধরনের কথা ভাবছেন আপনারা?
আমার মনে হয় অনেকেই আলোচনা করেছে এই বিষয়টি, একটি মেলাকে সুশৃঙ্খল যদি মেলাটা করা যায়, মেলা যথেষ্ট আমি বলবো যে একেবারে বিশৃঙ্খল মোটেও হচ্ছে না, মেলাতে কিছুটা শৃঙ্খলা রক্ষা করার দরকার সবাই বুঝেছে এবং সবাই সেটা রক্ষা করছে, পাঠকরাও এবং যারা লেখক তারাও সেটা রক্ষা করে চলছে। মোড়ক উন্মোচনের ক্ষেত্রে বইয়ের মোড়ক যারা উন্মোচন করবেন তাদের সঙ্গে যদি যে কিছু প্রক্রিয়া নিয়ে যদি বাংলা একাডেমির পক্ষ থেকে কথা বলা হয় এবং উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় প্রত্যেকটা লেখক কবি সাহিত্যিক সেটা অনুসরণ করবেন এবং সেটা অনুযায়ী মোড়ক উন্মোচনের একটি সুশৃঙ্খল অনুষ্ঠান আমরা দেখতে পাব আগামীতে, যদি উদ্যোগ নেওয়া হয় সত্যিকার ভাবে, অনেস্টলি যদি সৎভাবে যদি উদ্যোগ নেওয়া হয় বাংলা একাডেমির পক্ষ থেকে।
নিশ্চয়ই
আরেকটি উদ্যোগ আমি এখানে দেখেছি যে এখানে বাংলা একাডেমির পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, লেখক বলছেন আমি একটি অনুষ্ঠান করা হয় বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, 5 জন লেখককে ওই ওই মেলা চত্বরে মেলা সম্পর্কে আলোচনা করতে বলা হয় প্রতিদিন বিকেল 5টা থেকে 7টা। এই আলোচনায় কথা বলেন বাংলা একাডেমিতে যারা লেখক আছেন, তারাই বাংলা একাডেমির বাইরে যারা এই এই মেলা চত্বরে যারা এসেছেন তাদের থেকে 5 জন লেখককে তারা নির্দিষ্ট করে তাদেরকে নিয়ে কথা বলেন, আলোচনা করেন এবং এই আলোচনার শুনবার জন্য অনেক দর্শক সামনে অপেক্ষা করেন। তাদের বেশ বসার জায়গা করা হয়েছে এবং সেই হচ্ছে কি স্বাধীনতা চত্বরের সামনে বসার যে আমি অনেক লোককে উপস্থিত থাকতে দেখলাম আর কি।
জি সুমি খান, আপনার সঙ্গে আবার কথা হবে বাংলাদেশ সময় রাত 11:30টায় সরাসরি ফেসবুক লাইভে। সে পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
যথারীতি শুরু হচ্ছে আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয় মিয়ানমার থেকে বৌদ্ধদের বাংলাদেশে প্রবেশ ও রোহিঙ্গা সংকটের নতুন দিক। সঞ্চালনে রয়েছেন, বুঝতেই পারছেন, রোকিয়া হায়দার ও সেলিম হোসেন।
ধন্যবাদ আনিস আহমেদ।
সেলিম, আমাদের আলোচ্য বিষয় তো আনিস আহমেদ বলেই দিলেন।
হ্যাঁ, আসলে নতুন দিক শব্দটা সংযুক্ত করা হয়েছে একটি কারণে, সেটি হলো এতদিন 2017 সালের অগস্ট মাসের পর থেকে পর্যন্ত রোহিঙ্গা সংকট যেভাবে ছিল,
হাজারে হাজারে আসছিল এবং এখন আবার কিছু নতুন করে দেখা দিচ্ছে।
নতুন করে না, নতুন করে শুধু নয়, নতুন ধর্মাবলম্বী বৌদ্ধরা এসেছে।
হ্যাঁ, যে এই যে নতুন ইনফ্লাক্স যে জোয়ার নামছে এখন আবার, মানে হাজারে না শয়ে বলছি, যে প্রথম পর্বে শোনা গিয়েছিল যে 300 থেকে 400 এসেছে, যাদের মধ্যে যেমন তুমি বললে 200 জন বৌদ্ধ।
আসলে একদম প্রথম 25 আগস্ট 2017 সালের পর থেকে পর্যন্ত তো প্রায় 7 লাখ এসছেন বাংলাদেশে রোহিঙ্গা মুসলমান, কিছু হিন্দু, এবার এই বৌদ্ধদের একেবারে নতুন ভাবে দেখা গেল।
এই যে বৌদ্ধদের আসাটা যোগ হয়েছে এখানে, সেটাই নতুন করে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। তবে গোড়াতে ইসলাম আমরা বলে দিই যে আলাপনের শ্রোতা দর্শকদের স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে নিউ ইয়র্কে কিন্তু রোহিঙ্গাদের একটি আন্তর্জাতিক সম্মেলন চলছে, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন আকবর হাজার কিরণ এবং অন্যান্য অনেকেই আছেন যাদের সঙ্গে হয়তো আমাদের কথা হবে এই অনুষ্ঠান চলাকালে। আপনাদের শোনাব যে এই মুহূর্তে সেই আন্তর্জাতিক সম্মেলনে কি হচ্ছে আর আমরা কি দেখছি।
এটা বোধ হয় যে আপনি আন্তর্জাতিক সম্মেলনের কথা বললেন, রোহিঙ্গা বিষয়ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অনুষ্ঠান এই পর্যন্ত গত কয়েক বছরের ভিতরে, দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন প্রোটেকশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন বার্মা,
মানে রোহিঙ্গাদের নিরাপত্তা বিষয় নিয়ে।
হ্যাঁ,
কারণ মিয়ানমারে যা ঘটছে সেটা তো অবশ্যই রোহিঙ্গাদের উপরে নির্যাতনের খবর আমরা প্রতিনিয়ত পাচ্ছি, নানাভাবে পাচ্ছি এবং তার সাথে যুক্ত হয়েছে কিছুদিন আগে যেমন খ্রিস্টানদের উপরে হয়েছিল,
খ্রিস্টান কাচিন,
হ্যাঁ, কারেন জনগোষ্ঠী এবং তারপরে এখন বৌদ্ধদের কথা শোনা যাচ্ছে। তো সেলিম, আমাদের সাথে
আমাদের সঙ্গে বিস্তারিত বিশদ আলোচনার জন্য আসলে এমন একজনকে আজকে নতুন, তিনি আমাদের সঙ্গে আগে কখনো রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা করেননি, আমাদের কক্সবাজার সংবাদদাতা সহকর্মী মোয়াজ্জেম হোসেন শাকিল, তার সঙ্গে কথা বলেছিলেন, আমিও কথা বলেছি। তিনি হচ্ছেন মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে কূটনীতিক হিসেবে ছিলেন একজন অবসরপ্রাপ্ত মেজর, মেজর এমদাদুল ইসলাম, ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে।
মেজর এমদাদুল ইসলাম আপনি সঙ্গে আছেন আমাদের?
জি
হ্যালো,
আচ্ছা,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
আমরা মেজর ইমদাদুল ইসলামের কাছে বর্তমান অবস্থা এবং মিয়ানমারের অবস্থা দুটোই জানতে পারবো আশা করছি। আর এছাড়াও আমাদের সঙ্গে আপনি যেরকম বললেন যে আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন, মোয়াজ্জেম হোসেন শাকিল, তিনি আছেন, মোয়াজ্জেম হোসেন শাকিলও কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন, আর সাইমন বিলিনেস যিনি নির্বাহী পরিচালক ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর রোহিঙ্গা, আপনার যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় রোহিঙ্গা বিষয়ক যে কোনো অনুষ্ঠানে এই ভদ্রলোককে দেখা যায়, আমার কয়েকবার দেখা হয়েছে এবং তিনি খুব ভালো কাজ করছেন রোহিঙ্গাদের,
রোহিঙ্গাদের সাহায্যে তিনি অর্থ তহবিল সংগ্রহ করছেন এবং নানান আন্তর্জাতিক,
সাইমন এখনো যোগ দেননি আপাতত, কিন্তু 11:30টায়
আমাদের সঙ্গে যোগ দেবেন বলা হয়েছে এবং কিছুক্ষণ পরেই বাংলাদেশ সময় 10:30টার সময় তিনি আমাদের সাথে টেলিফোনে সরাসরি যোগ দেবেন।
জি, তাহলে আমরা কি মেজর ইমদাদের কাছে যেতে
পারি? আমরা চলে যাই, তুমি প্রশ্ন করো।
আমার প্রশ্ন তো এই একটাই যে আমরা বলছি যে রোহিঙ্গা সংকটের নতুন দিক বলা হচ্ছে বৌদ্ধদের আগমন বাংলাদেশ সীমান্তে, আপনি কি বলবেন এই বিষয়ে?
কেনই বা বৌদ্ধরা
কেনই বা আসছে? হ্যাঁ,
আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আসলে দীর্ঘদিন থেকে মিয়ানমারের দিকে যারা দৃষ্টি রেখেছেন তারা এই একবার অতি সাম্প্রতিক কালে আপনারা খুব যৌক্তিকভাবে বলেছেন একটি নতুন মাত্রা যোগ হয়েছে, সেটাকে তারা আশ্চর্যজনিত হয়ে যাবেন যে কেন এই ঘটনাটা ঘটতে যাচ্ছে। আসলে রোহিঙ্গারা যখন আমাদের দেশে বিভিন্ন সময়ে সময় যখন অনুপ্রবেশ করেছে তখন কিন্তু আমরা কিছুকে তাদেরকে ফেরত পাঠিয়েছি, আবার কিছু রয়ে গেছে, বাট গত এই 2017 অগাস্ট থেকে একেবারে বিপুল সংখ্যায় তারা বাংলাদেশে প্রবেশ করেছে। সেখানে যে জিনিসটা ছিল সেখানে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান অঞ্চলে অর্থাৎ রাখাইন অঞ্চলে যে বৌদ্ধ যাদের কথা বলা হচ্ছে এথনিক গোষ্ঠী, তারা কিন্তু সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে এই রোহিঙ্গাদের বিতরণে একটা একেবারেই সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সেনাবাহিনী গুলি বর্ষণ করলে এই রাখাইনদের সেখানে যে জনগোষ্ঠীর কথা আমরা এখন বলছি যারা এখন আসছে তারা সেখানে বাসা বাড়িতে আগুন দিয়েছে এবং নিশ্চিত করেছে কোনখানে কোন বাড়ি কখন পোড়াবে।
আচ্ছা মেজর ইমদাদ, আপনাকে এক মিনিটের জন্য একটু থামাচ্ছি, কারণ আকবর হায়দার কিরণ ওই অনুষ্ঠানের মাঝখানে আছেন এবং তিনি একটু কয়েকজনকে দাঁড় করিয়ে রেখেছেন কথা বলার জন্য,
আমরা তার কাছে শুনে নিই কারণ সম্মেলন চলছে।
জি জি
আচ্ছা,
হ্যাঁ কিরণ।
ওকে আপা, আমি আসলে বাইরে এসে বারান্দায় আমি কয়েকজন বক্তাকে যারা ক্যানাডা থেকে ইংল্যান্ড থেকে এসেছেন তাদেরকে মানে ধরে রেখেছি আর কি।
বেশ, তাহলে আমরা শুনে নিই তাদের বক্তব্য এই সম্মেলনের এই মুহূর্তে কি হলো।
ক্যানাডা থেকে এসেছেন, যার বক্তব্য শুনে অনেক দর্শক যারা কান্নাকাটি করেছেন, আহমেদুল্লাহ। Could you please say something about what's happening today?
Today is a day conference, so today we have a conference at Columbia University to see where we are at with the report that was released by UN fact-finding mission, and we have speakers from around the world sharing their experiences from the camps and Rohingya refugees themselves experiencing sharing what they experienced.
And when did you come to Canada?
2009.
So before this influx, did you visit after that when you came to Canada after that? Did you visit Bangladesh?
I went in 2018 and I was there actually 3 months ago.
আচ্ছা, উনি যেমন বলছিলেন যে উনি কানাডা থেকে এসেছেন, যার সাথে এখন কথা বলছিলাম, এবং 2009 সালে তিনি এসেছেন, যদিও কিন্তু 2018 সালে তিনি কক্সবাজারের শিবির ঘুরে দেখেছেন। And what is your reaction after you saw what you saw there? What you felt?
You know, I felt that it's a horrifying nightmare that I lived there, and it was a bigger horrifying nightmare that I went back to, you know, seeing the things that people are suffering and people are acting like animals because that they need help, you know.
Mm-hmm.
So
obviously
I was shocked that I couldn't do anything, pretty much I couldn't do much to help stop their pain.
আচ্ছা, উনি বলছিলেন যে উনি ভয়াবহ সমস্ত চিত্র সেখানে দেখেছেন এবং তিনি যে অসহায়, তিনি যে কিছু করতে পারছেন না তাতে তিনি অসহায় বোধ করেছেন, তবে তিনি দেখে এসেছেন সেটাই তার একটা মানে কি আতঙ্কে পরিণত হয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হোয়াট বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ডুইং, দ্য পিপল দেয়ার, দ্য বাংলাদেশি পিপল আর ডুইং হেল্পিং দিস রোহিঙ্গা রিফিউজিস?
বাংলাদেশি পিপল আর দ্য মোস্ট অ্যামেজিং পিপল আই হ্যাভ মেট, ইউ নো, ইফ ইট ওয়াজন্ট ফর দেম দ্য রোহিঙ্গাস that are living in the country right now would be suffering the biggest loss of their life, technically losing their life, because, you know, Bangladeshis, the communities, people, Bangladeshis are the ones who took them in with open arms, you know, feeding them, building their houses, building them huts so that they could feel like home. And Bangladeshi government is doing a lot, but they could do more, like letting the Rohingyas, if country wants to sponsor Rohingyas, Bangladesh should be able to let them leave and try to work with like-minded countries who want to make a difference for the Rohingyas to work around work with them.
থ্যাংক ইউ। আসলে আর কে আছে কিরণ, কারণ উনি বললেন যে বাংলাদেশিরা যা করছে, বাংলাদেশের জনগণ যা করছে সেটা সত্যি একটি অভূতপূর্ব বিষয় এবং তাতে তারা মানে অবাক হচ্ছেন যে একটি দেশের মানুষজন সাদরে এই রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করছেন, তাদের সাহায্য করছেন, তবে আরও কিছু করা যেতে পারে বলে তিনি মনে করেন। কিরণ, আর কে আছেন সঙ্গে?
আরো অনেকে ছিলেন, যেহেতু অনুষ্ঠান চলছে আমার সাথে এখন এই মুহূর্তে আছেন আমাদের আরেকজন রোহিঙ্গা নেতা, ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আমাদের পরিচিত মহিউদ্দিন মোহাম্মদ ইউসুফ, তাকে আমি সংক্ষেপে কিছু বলার জন্য বলছি।
হ্যাঁ, বেশ বলুন।
আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন মোহাম্মদ ইউসুফ, আমি ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশনের পক্ষ থেকে এখানে আমাদের যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোহিঙ্গা মাইনরিটি অফ মিয়ানমার আদার পিপল, দে শুড বি অ্যাকাউন্টেবিলিটি এন্ড দে শুড বি প্রোটেকশন responsibility. This international conference is going on now, today 8th and tomorrow 9th February 2019, so we are participating here. Many activists from London, Canada and other places came here to participate, to show unity and solidarity of the cause, and there are many people, around 250 participants, and we are trying to make awareness of the camping, of the plight of the Rohingya people. And we are also talking how the Rohingya refugees in Bangladesh should go back with the protected safety and security and dignity and the restoration of the rights of the Rohingya citizenships. And also we are also trying to urge the U.S. government, especially the State Department, to recognize the designation of the persecution of the Rohingyas into genocide.
এটা বোধ হয় অলরেডি ঘোষণা করেছে কিছুদিন আগে।
অনুষ্ঠান শুরু হয়েছে, প্রফেসর গায়ত্রী চক্রবর্তী, যিনি অত্যন্ত সম্মানিত একজন শিক্ষক যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার, তার বক্তব্য দিয়ে শুরু হয়েছে। তারপরে বাংলাদেশ থেকে আসা হয়েছে রোহিঙ্গাদের অ্যাডভোকেট রিজিয়া সুলতানা, উনি প্যানেলে বক্তব্য রেখেছেন। মানে মোটামুটি এরপরে আরো যারা আছেন, একজন আকরার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর আবার আমাদের পরিচিত মফিদুল হক, উনি আছেন, তারা একে মানে একটু পরে আবার বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন। মোটামুটি
অসাধারণ এই সম্মেলন, তো আজকে সারাদিন চলবে এবং আগামীকালও সারাদিন, দুই দিনের
চলবে, জি, আজকে 5টা পর্যন্ত, কালকে 9টা থেকে 1:30 পর্যন্ত চলবে।
তো এই সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাউকে কি আশা করা হচ্ছে, কোনো কংগ্রেসম্যান বা স্থানীয় কোনো সেনেটর বা অন্য কেউ, যারা প্রশাসনের কেউ?
না, ওইরকম কোন
এখনো শোনা যায়নি,
দেখা যায়নি, কিন্তু জাতিসংঘের বিভিন্ন বিভাগ থেকে অনেক কর্মকর্তারা এসেছেন, বিভিন্ন দেশের মানুষ এসেছেন, আর বিভিন্ন দেশে বসবাসরত রোহিঙ্গা নেতারা এসেছেন, ইংল্যান্ড, ক্যানাডা, অস্ট্রেলিয়া, সব জায়গা থেকে এসেছেন।
হ্যাঁ, কারণ এখানে তো সম্মেলনে যেমন বলা হচ্ছে, এই ইউসুফ যেমন বললেন, মহিউদ্দিন ইউসুফ, যে এখানে লন্ডন, কানাডা এবং বিশ্বের অন্যান্য জায়গা থেকে, অন্যান্য দেশ থেকে আসছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, এবং তারা রোহিঙ্গাদের সঙ্গে এই সংহতি প্রকাশের জন্য আবেদন জানাচ্ছেন, রোহিঙ্গাদের যে অবস্থা সেটা তুলে ধরার জন্য, সেই রোহিঙ্গাদের বিষয়ে বিশ্ব পটভূমিতে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকের। তো কিরণ, এই এখন তো আবার প্রতি সম্মেলন কক্ষে ফিরে যেতে
হবে, আমরা মনে হয় এখন এই আলোচনায় যাই। মেজর এমদাদুল,
ঠিক আছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।
মেজর এমদাদুল ইসলাম, আপনি কথা শুরু করেছিলেন, আমরা থামিয়েছি কারণ মাঝখানে এই কনফারেন্সের বিষয়টি আলোচনার জন্য। তা আপনি যে কথা বলছিলেন, আমাদের মোয়াজ্জেম হোসেন শাকিল গতকাল যে রিপোর্টটি পাঠিয়েছিল সেই রিপোর্টের ছোট্ট একটি অংশ আগে শোনাই, তারপরে আলোচনাটা শুরু করি।
এবার মিয়ানমারের চীন প্রদেশের বৌদ্ধরা বান্দরবানের দুর্গম পাহাড়ি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন। গত কয়েকদিনে অনুপ্রবেশ করেছেন অন্তত 200+ বৌদ্ধ। মিয়ানমারের সেনা অভিযান থেকে প্রাণ বাঁচাতে বৌদ্ধ ধর্মের এসব মানুষ দেশ ছেড়ে পালিয়ে এসেছেন বলে জানিয়েছেন। ইতিপূর্বে মিয়ানমার থেকে মুসলমানদের পাশাপাশি প্রায় 500 হিন্দু প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসে আশ্রয় নিলেও বৌদ্ধ ধর্মাবলম্বী পালিয়ে আসার ঘটনা এই প্রথম। দুর্গম পাহাড়ি পথ হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের সেখানে পৌঁছাতে বেগ পেতে হয়। অবশেষে বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সাইখ্যাং সীমান্তে বৃহস্পতিবার 136 জন বৌদ্ধ ধর্মাবলম্বীর সন্ধান পেয়েছে বিজিবি। তারা উভয়দেশের মাঝামাঝি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানিয়েছেন বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জহিরুল হক খান।
এই ছিল রিপোর্টের সামান্য একটি অংশ। এখন প্রশ্ন হচ্ছে যে বৌদ্ধদের উপরে কেন নির্যাতন, কারণ আমরা শুনেছি যে মুসলিমদের উপরে প্রথম যে নির্যাতন শুরু হয়েছিল সেটা ওই ধর্মীয় কারণে।
হ্যাঁ, ধর্মীয় কারণে এবং বৌদ্ধরাও তার মধ্যে সংশ্লিষ্ট ছিল, জড়িত ছিল।
এটা কি কারণ হতে পারে মেজর ইমদাদ?
বলছিলাম যেখানে পারস্পরিক সহযোগিতা সেনাবাহিনী, অর্থাৎ এখানে এথনিসিটিটা মনে রাখতে হবে আমাদেরকে। মিয়ানমার সেনাবাহিনী থেকে গরিষ্ঠ সংখ্যক হচ্ছে বামার, অর্থাৎ বার্মিজ, আর সেখানে রাখাইন খুব একটা বেশি, আর রাখাইন খুব তেমন উচ্চ পদস্থ নাই, হয়তো সৈনিক আছে 2-3-4% হবে টোটাল। এর মধ্যে যে জিনিসটা ঘটেছিল যে রোহিঙ্গাদের বিতরণের সময়, তাদের বাড়িঘর পড়ানোর সময় তারা কিন্তু একজনের এক গ্রুপের সাথে এক গ্রুপ হাত মিলিয়েছিল। আবার এখন আপনাদের রিপোর্টে যে কথাটা শুনলাম, এটা চীনের স্টেট থেকে হয়েছে, আরাকান স্টেট
চীন থেকে।
হ্যাঁ, চীনের স্টেট কিন্তু আলাদা একটা সেপারেট আইডেন্টিটি, এবং সেপারেট এখানে এথনিসিটি ইজ নট দেয়ার দেন দেয়ার নট রাখাইন। সো যাদের সাথে এটা কিন্তু আমরা একটা জিনিস এখানে ভুল করে যাচ্ছি, হয়তো সেটা হচ্ছে যদি রাখাইন স্টেটে হতো এই জিনিসটা, তাহলে সবচেয়ে একটা আশ্চর্যের বিষয় হতো। কারণ এই বিগত এক বছর ধরে তারা মিয়ানমার সেনাবাহিনী, অর্থাৎ বামার গরিষ্ঠ সংখ্যক সেনাবাহিনী এবং রাখাইনরা মিলিতভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে তাদের অভিযান পরিচালনা করেছে, এবং নিশ্চিত করেছে রোহিঙ্গাদের ভারী বিকামাটি চারা করা, বাংলাদেশে প্রেরণ করা, নির্যাতন করা, হত্যাকাণ্ডে অংশগ্রহণ করা, ধর্ষণে অংশগ্রহণ, যাবতীয় যা যা করার আছে করেছে, সেটা চীনের চেয়ে কিন্তু এখান থেকে অনেকটা সেপারেট। সেখানে একটা জিনিস চীনের স্টেট থেকে যখন আসছে, তাদের ইথনিসিটি কিন্তু স্টোরের বিজ্ঞান জেনে রাখা হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। চীনে তো চীনের ওখানে একটা এটা স্ট্র্যাটেজিক লোকেশন, কিন্তু চীন স্টেটে একটা ওখানে প্লাটাও বলে একটা জায়গা আছে, যেটা থেকে ভিত্তি করে যেমন আরাকানে যে ঘটনাটা ঘটেছে, বিশ্ব সম্প্রদায় স্ট্র্যাটেজিক আস্তাকগুলো যখন বিবেচনায় আনবেন, বা এই যে কলম্বিয়া ইউনিভার্সিটিতে এখন যখন সম্মেলন হচ্ছে, আমার যে আমি নিশ্চিত যে সেখানে যারা অভিজ্ঞ ব্যক্তিরা যারা আছেন, যারা এই ব্যাপারে পড়ালেখা করেছেন, তারা জানেন যে এই রাখাইন স্টেটে আপনার চকচকে নিয়ে চায়নার একটা ইথালিনের গ্রেট ডিভাইন স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স লাইক এনিথিং, তাদের যে থার্ড লার্জেস্ট এনার্জি লাইন ইজ ফ্রম চকচু টু আপনার ইয়েতে চীনের কোন মিলে, তারা এই ওয়ান টু আপনার এদিকে ইয়ে প্রণয়নটা তারা বাদ দিয়ে আসতে চাচ্ছে, যেখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেখানে তার ওনাদের স্টেটের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সহযোগিতায় সেখানে আপনার ইন্দোনেশিয়া, ফিলিপিন, এইসব দেশ, ভিয়েতনাম, তারা কিন্তু চাইনিজ ইয়েটার উপরে ইন্টারেস্ট উপরে চলাচলের উপরে এক ধরনের তারা বিভিন্ন প্রজিত দাবি করছে, চায়না সেখানে কৃত্রিম সৃষ্টি করছে। সো দে আর কনসিডারিং দিস তাদের সাপ্লাই হ্যাজার্ডাস পজিশন, তো সেখানে দে ওয়ান্ট টু হ্যাভ অ্যান ইজি অ্যাক্সেস ফ্রম আপনার চকচু টু ওভার দ্য বে অফ বেঙ্গল টু দ্য ইন্ডিয়ান ওশন টু রিচ দ্য আদার, দ্যাট ইজ তাদের যে রেল রপ্তানি এবং বাণিজ্য রুটটা, এই যে তাদের বিআই যেটা আপনার বেল্ট অ্যান্ড রোড বিআরআই সেটার মধ্যে এই জিনিসটা পড়েছে। সেখান থেকে আবার অন্যদিকে সিটুয়ে বন্দরকে নিয়ে ইন্ডিয়ান একটা স্টাডি ইনফ্রাস্ট্রাকচার অনেক রয়েছে যেটা গিয়ে চীন স্টেটের সাথে মিলেছে। চীন স্টেটে গিয়ে মিলেছে সেখানে আপনার বাংলাদেশ চট্টগ্রাম বন্দরকে বা বাংলাদেশকে বাইপাস করে সিটিওকে ধরে সেখান থেকে আইজল হয়ে আর আইজল পর্যন্ত অর্থাৎ এই প্লাটোয়া হয়ে আইজলে চলে যাবে একটা রুট যেটাকে বলা হচ্ছে কালাদান মাল্টি মডেল মাল্টি মিলিয়ন প্রজেক্ট যেটা ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার। এখানে আমরা এখন একটা জিনিস হচ্ছে ভুল করে যাচ্ছি হঠাৎ করে বৌদ্ধরা এখানে বৌদ্ধ ধর্ম নিয়ে শুধু বিবেচনা করলে হবে না, এথনিসিটিটাকে আমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। এথনিক যে চীনরা সেখানে হয়তো এমন কোন কারণ ধরে বসেছে যেখানে হয়তো এই স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট গ্রুপ যারা আছে তারা কিন্তু সেখানে হয়তো তারা মনে করছে ইন দ্য লং রান এটা তাদের জন্য খুব একটা নিরাপদ অঞ্চল হবে না, নিরাপদ হবে না। এই জনগোষ্ঠী হয়তো না হতে পারে
আমরা
স্যামন বিলেন্স এর সাথে যোগাযোগ করেছি, তিনি এখানে যুক্তরাষ্ট্রে ক্যাম্পেইন ফর রোহিঙ্গাস ইন্টারন্যাশনাল একটি অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা তার নির্বাহী পরিচালক, এবং তিনি প্রায়ই রোহিঙ্গাদের নিয়ে কাজ করার জন্য অর্থ তহবিল সংগ্রহ করেন এবং বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন সংস্থায় তার বক্তব্য রাখেন। রোহিঙ্গাদের সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তিনি একটা বিরাট অবদান রাখছেন। So, Simon, today we want to know from you about your activities. Right now, what campaign you are doing? What is your project?
Well, right now we are organizing as much political and economic pressure on the Myanmar government and particularly the Myanmar army to press Myanmar to end its genocide of the Rohingya, and specifically, you know, the only real solution to the situation of the now well over a million Rohingya refugees in Bangladesh is to put enough pressure on the Myanmar government that they allow the Rohingya to return with guarantees of their safety, allow them to return to their original homes, and restore their citizenship and full rights.
Okay, Simon, 1 minute. Let me explain it to our listeners, because we are broadcasting in Bangla, so I just want to say in brief. Simon Villan is jemon bolchilen je tader je kaj, ei je international campaign for Rohingyas, ei je shongstha kaj korche, tara মায়ানমার সরকারের উপরে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য জনমত গড়ে তোলার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রে এবং বিদেশে, যাতে করে রোহিঙ্গা শরণার্থীরা যারা এসেছেন, যারা বলছেন, উনি বলছেন যে 10 লাখ 11 লাখ ছাড়িয়ে যাচ্ছে, তারা যাতে নিরাপদে ঘরে ফিরে যেতে পারেন, তাদের আবাসস্থলে ফিরে যেতে পারেন, এবং সেই রোহিঙ্গারা যাতে মায়ানমারের নাগরিকত্ব পান সেইটার প্রচেষ্টা তিনি চালাচ্ছেন, এবং মায়ানমারে যে গণহত্যা হচ্ছে সে বিষয়ে তিনি বিশ্বের পটভূমিতে জনসচেতনতা গড়ে তোলার চেষ্টা করছেন তাদের এই আন্তর্জাতিক সংস্থা। সাইমন, ইয়া, উই আর কামিং ব্যাক টু ইউ, হোয়াট মোর ইউ হ্যাভ টু সে?
ওয়েল, আই জাস্ট ওয়ান্ট টু পয়েন্ট আউট দ্যাট you know, the Bangladesh government and Bangladesh as a whole has been very generous in bringing so many Rohingya refugees. You know, and here in the United States, the Bangladeshi American community has been has stepped up considerably in support of the Rohingya, as have other Muslim American communities in the United States.
হ্যাঁ, সাইমন যেমন বলছিলেন যে বাংলাদেশ সরকার
মানে দারুণ একটা উদারতা দেখিয়েছেন এই রোহিঙ্গাদের গ্রহণ করে, তাদেরকে সাহায্য সহযোগিতা যুগিয়ে। এবং বাংলাদেশি আমেরিকান যারা প্রবাসী বাংলাদেশি আছেন যে কোনো জায়গায়, তারাও কিন্তু এই সঙ্গে যোগ দিচ্ছেন তাদের সাহায্য সহায়তার জন্য। এটা একটি বিরাট ব্যাপার। এবং স্যাম নেভিলেন্স উল্লেখ করলেন যে এই কাজগুলো এগিয়ে চলেছে এবং রোহিঙ্গাদের সাহায্যার্থে অনেক অনেক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়।
Salim? I have seen Simon in most of the Rohingya related programs in Washington DC and elsewhere, and he is not only going to these programs, he is also working online. He is creating
his agency.
Public opinions in support of Rohingya. Thank you very much for joining us today, Mr. Simon Billiness. And we think your effort will get success one day.
Thank you.
Thank you
very much for your help and coverage.
Thank you.
শাকিলের কাছে আমি একটু রোহিঙ্গা শিবিরের বর্তমান অবস্থা জানার জন্যই আসলে যুক্ত করেছি। শাকিল আছেন?
হ্যাঁ, ধন্যবাদ।
আচ্ছা, রোহিঙ্গা শিবিরের এই মুহূর্তের অবস্থা কি? কারণ রোহিঙ্গা শিবিরে আমরা শুনেছি কিছুদিন আগে পত্রপত্রিকার নিউজে দেখেছি যে রোহিঙ্গা শিবির থেকে স্থানীয় ইউনিয়নগুলোতে বেরিয়ে এসেছে অনেকে, স্থানীয় জনগণের
সঙ্গে
ওই বিষয়টি,
নিরাপত্তার অভাব সম্পর্কে
এটা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি?
হ্যাঁ, রোহিঙ্গা ক্যাম্প এবং স্থানীয় এবং এখন তো বান্দরবানের যে সীমান্তে যারা বসবাস করছেন বাংলাদেশি, তাদের সবার মাঝেই একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে ক্যাম্পের সাথে তো রোহিঙ্গা ক্যাম্পের সাথে বাংলাদেশের সাথে মিয়ানমারের তো একটা যোগাযোগ থাকে সবসময়। কোনো না কোনো ভাবে মানুষ এখনো কিছু রোহিঙ্গা যেহেতু রাখাইন স্টেটে আছে সেখান থেকে আসে ক্যাম্পে, ক্যাম্প থেকে আবার যায়, বিভিন্ন ভাবে তারা আসা যাওয়া করে। এক্ষেত্রে যখন ওই পারে কোনো ঘটনা হয়, পরিস্থিতি খুবই খারাপ হয়, তখন এখানেও এটার একটা প্রভাব পড়ে।
শাকিল, আপনি যেমন শাকিল, একটা কথা যে তারা যাওয়া আসা করে মানে কি? এই এত নির্যাতন, অত্যাচার, উপদ্রব সবকিছু হচ্ছে, তারই মাঝে এই সহিংসতার মাঝে তারা আবার তাদের ঘরবাড়িতে ফিরে যায় এবং ফিরে আসে,
এটা খুবই কম সংখ্যক। আপনি জানেন বর্ডারটা তো আসলে একেবারে এখানে কোনো দেয়াল নেই, হয়তো কিছু কিছু জায়গায় কাঁটাতার আছে, কিন্তু এরপরে বর্ডারটা দিয়ে কোনো না কোনো পয়েন্ট দিয়ে হয় নদীপথে কেউ না কেউ আসা যাওয়া করে। এটা হয়তো প্রতি সপ্তাহে অন্তত কিছু মানুষ যায়, এবং তারা যখন দেখে বা মোবাইল ফোনেও কিন্তু যোগাযোগ আছে ওই পারের সাথে, যখনই ওখানে সেনাবাহিনীর অভিযান শুরু হয় তখন এটার প্রভাব কিন্তু ক্যাম্পেও পড়ে, এবং ক্যাম্পেও তখন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। তো এখন তো আবার বান্দরবানের ওদিক দিয়েও যখন বৌদ্ধরা আসা শুরু করলো, এখন ওদিকেও কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হচ্ছে। এবং বর্ডারকে যখন ক্লোজ করে দেওয়া হলো, আমরা বেশ কিছুদিন আগেও এ ধরনের রিপোর্টটা করেছিলাম।
আচ্ছা শাকিল, এক মিনিট, আমাদের লাইনে বোধহয় কেউ আছেন, আমরা
দুজন শ্রোতা আছেন।
আচ্ছা, আমরা আমাদের শ্রোতাদের কাছ থেকে প্রশ্ন বা মন্তব্য তারা যা করতে চাচ্ছেন সেটা শুনে নি। হ্যালো, হ্যালো, লাইনে কে আছেন?
বাকি বিল্লা আছেন লাইনে?
খুব আস্তে শোনা যাচ্ছে লাইনটা।
আচ্ছা, দীপক চক্রবর্তী আছেন নাকি?
সেলিম ভাই, ওকে আপা নমস্কার।
নমস্কার,
নমস্কার, বলুন।
জি, সেলিম ভাই, ওকে আপা ভালো আছেন?
হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন?
হ্যাঁ, আছি, ওকে আপা ভালো আছি। আমাদের যেহেতু মানে পঞ্চগড়ে বাংলাদেশে আজকে সকালে মুসলিমভাবে বৃষ্টি হয়ে গেল, তাই জন্য আর কি পঞ্চগড়বাসী অনেক ঠান্ডাতে একটু আছে। যাই হোক, আপনাদের ভয়েস অফ আমেরিকা অনুষ্ঠানটা শুনছি মন দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে রোহিঙ্গা বিষয় নিয়ে, এবং যে প্যানেল অধ্যক্ষ স্যার মহোদয় যারা আছেন তাদেরকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
ধন্যবাদ।
আপনি জানেন সেটা হচ্ছে আমাদের আর তেরোই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস, এই জন্য ভয়েস অফ আমেরিকাকে আমি বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনার জন্য আপনার কোনো বক্তব্য বা প্রশ্ন আছে?
হ্যাঁ জি, ওকে আপা, আমি আজকে যেটা মন্তব্য করবো সেটা হচ্ছে আমার প্যানেল অধ্যক্ষ স্যার মহোদয়ের কাছে, রোহিঙ্গা ক্যাম্পে যেনারা এখনো আসতেছে এবং কি আরো আসবে এদিকে কোনো সময় যাচ্ছে না। যদি আমাদের বিজিবি তাদের মানে কঠোর পরিশ্রমে তাদের পাহারা দিচ্ছেন, তাও আমাদের বাংলাদেশে আসছেন, তা এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে সামনে যে বর্ষাকাল যে আসে, এই বর্ষাকাল বিষয় নিয়ে যে যেগুলো রোহিঙ্গা আসছেন তাদের জন্য মানে রোহিঙ্গা ক্যাম্পে যারা আমাদের দায়িত্ব ভূমিকা ওখানে পালন করতেছে তাদের এই বর্ষাকালে কি ধরনের মানে ব্যবস্থা গ্রহণ করতে পারে তাদের প্রতি আর কি, আমরা এই যে ট্রেনের অতি কাছে প্রশ্ন আর কি। নমস্কার।
রোহিঙ্গা ক্যাম্পে তারা সামাজিক কর্ম সহায়তা করছে আর কি জানিয়েছেন। মোহাম্মদ শফিউল আলম বলেছেন, আমরা বাঙালিরা একাত্তরে এক কোটি মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু নয় মাস পর ফিরে এসেছি। রোহিঙ্গারাও সেভাবেই ফিরে যাবেন বা ফিরিয়ে নেবেন এমন নিশ্চয়তা পেলে জাতিসংঘের অধীনে যে কোনো ধর্মের মানুষই হোক আশ্রয় দেওয়া উচিত। আরেকজন শঙ্কর হালদার লিখেছে, আমেরিকার হস্তক্ষেপ ছাড়া রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান খুবই মুশকিল। এই তিনটি বললাম, আরও অনেক প্রশ্ন বা মন্তব্য এসছে, তো শাকিলের কাছে আপনি কিছু বোধ হয়।
না শাকিলকে ওই যে দীপক চক্রবর্তী যেটা বলছিলেন, শাকিল
শরণার্থী ক্যাম্পে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে ওই দীপক চক্রবর্তীর প্রশ্নের সঙ্গে আমি একটু যোগ করি, বর্ষায় তো তারা খুবই দুরবস্থায় ছিল, কিন্তু সেখানে এই ছোট্ট একটি জায়গায় 7 লাখ মানুষ বসবাস করা এবং প্রত্যেক বছর আরো 50-60 হাজার শিশু জন্ম নিচ্ছে, মানে আরো গিঞ্জি হচ্ছে।
সবচেয়ে বড় পৃথিবীর এখন সবচেয়ে বড় শরণার্থী শিবির কুটপালংয়ে।
রোগ
ছাড়াও টেকনাফ অন্যান্য জায়গায় আরো 5-6টা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এখানে যেটা বলছিলেন,
হ্যাঁ মানে তাদের ওখানকার অবস্থা সত্যিই তো খারাপ, রোগ শোক ছড়িয়ে পড়েছে, তারপরে শোনা যাচ্ছে যে ওখানে মাদক ব্যবসা হচ্ছে, পাচার হচ্ছে, পাচারের একটি রিপোর্ট আপনি পাঠিয়েছেন।
হ্যাঁ, তারপরেও অনেক কিছুই সেখানে মানে অঘটনের মধ্যে আবার কিছু ইতিবাচক শোনা গেছে যে তারা অনেক সময় ছোট ছোট ব্যবসা শুরু করেছে। তাদের জীবনযাত্রা যে সেটা কতখানি নিরাপদ এবং এই বর্ষাকালের যে একটা দুর্বিষহ সময় পেরিয়ে গেল, তারপর এখন অবস্থাটা কি?
হ্যাঁ আপা, এই যে আমরা যখন দেখেছিলাম শুরু থেকে, এটা তো এতগুলো যে মানুষ এখানে আসবে, এই যে পাহাড়ে যেখানে হাতি ছিল সেখানে যে বসবাস করবে এটা তো কেউ ভাবেনি। তারা নানা অপরিকল্পিত ভাবে সবাই বসবাস শুরু করেছে। প্রথম পর্যায়ে যে পরিমাণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছিল এটা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি পরিকল্পনায় আসছে। এখন আপনারা জানেন এই যে বিশ্বের যে বড় সবচেয়ে বড় একটা ক্যাম্প হয়েছে কুতুপালং, যেখানে প্রায় 6.5 লক্ষ মতো মানুষ বসবাস করে, সেখানে কিন্তু আবার পৃথিবীর সবচেয়ে বড় একটা বর্জ্য ব্যবস্থাপনাও হয়েছে। ওখানে নতুন নতুন সড়ক হচ্ছে, নতুন নতুন পরিকল্পনা হচ্ছে, এবং এখন একটা সবচেয়ে বড় একটা ব্যাম্বু ট্রিটমেন্ট প্ল্যানও হচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে কি মানে নতুন নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে বর্ষার আগে কিভাবে তারা রোগ শোক থেকে। গতকালকে এখানে স্বাস্থ্য অধিদপ্তরের একটা মিটিং হচ্ছিল, সেখানে কিভাবে বর্ষায় তাদেরকে বিভিন্ন চোয়াচে রোগ এবং পানিবাহিত রোগ থেকে মুক্ত রাখা যায় এসব বিষয়গুলো সিদ্ধান্ত হয়েছিল। আমি একটা বিষয় তুলে আনতে চাই, এটা হচ্ছে আমরা যখন আজকে আলোচনাটা শুরু করেছিলাম এই মুহূর্তে জেনেভা থেকে একটা ইমেল এসেছে, তারা একটা প্রেস নোট দিয়েছে, আমি যেটা কমেন্টেও দিয়েছি ওটা, ওটার মধ্যে যেটা বলছে তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমারের রাখাইন এবং চীন প্রদেশে, আপনারাও হয়তো কমেন্টে এটা দেখতে পাচ্ছেন, এবং তারা বাংলাদেশ মিয়ানমারের ওই পারে ইউএনএইচসিআর সাপোর্ট দিতে চায় এই কথাটাও বলেছেন মধ্যখানে, এবং শেষ লাইনটা হয়েছে কি এই যে বাংলাদেশ যেন যারা এখনো পালিয়ে আসছে তাদেরকে যেন বাংলাদেশ এলাউ করে এই কথাটাও বলেছেন।
হ্যাঁ, আমাদের হাতে তো খুব সময় নেই, আমরা মানে আর কিছু বেশি বলা যাবে না শাকিল, আমরা ফিরে যাচ্ছি মেজর ইমদাদুল ইসলামের কাছে সবশেষে। হ্যাঁ, 1.5 মিনিট মতো যদি উনি বলেন যে সবশেষে সীমান্ত পরিস্থিতি এই সবচেয়ে বিরাট যেটা বলা হচ্ছে দুঃখজনক অতি, যে বিশাল একটি জনগোষ্ঠী সেখানে সে আশ্রয় নিয়েছে, বিশ্বের সবচাইতে বড় একটি শরণার্থী শিবির, আর এটা অপরিকল্পিত শরণার্থী শিবির, এসে যাওয়ার পরে এখন পরিকল্পনা করা হচ্ছে ধাপে ধাপে, 2 বছরের মধ্যে নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। তো সবশেষে আপনি কি বলবেন মেজর ইমদাদুল ইসলাম?
এটা আসলে মানব জাতি হিসেবে আমাদের সারা পৃথিবীর জন্য এটা একদিকে দুঃখজনক আর একদিকে লজ্জাজনক। একটা কেন দুঃখজনক, সেটা হচ্ছে মিয়ানমার এতগুলি লোককে অল্প কিছুদিনের মধ্যে তাদের ঘরবাড়ি ছাড়া করেছে, ওখানে অনেক মানুষ নিহত হয়েছে, আশ্রয়হীন হয়েছে। এটা করেছে একটা ইথনিক গ্রুপকে লক্ষ্য করে, অর্থাৎ সেখানে ধর্ম এবং এথনিসিটি দুটাই ছিল মিক্সচার। এখন সেটাকে ধর্মের সাথে সাথে তারা অন্য একটা এথনিক গ্রুপকে এখন তারা টার্গেট করেছে, আর সারা বিশ্ব সেটা একেবারেই আমি বলবো যে অনেকেই হ্যাঁ এদিক সেদিক যারা মানবতাবাদী মানুষ আছেন তারা হয়তো সোচ্চার হয়েছেন, কিন্তু বিশ্বের রাষ্ট্রগুলো সেই হিসেবে একেবারেই নির্বিকার। তারা দেখছে এখানে তাদের যারই স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে তারা ব্যাটো দিচ্ছে, তারা নির্বিকার বসে আছে, আর যাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট নাই তারা সেটাকে জেনোসাইড বলবে নাকি বলবে না এই করে সময় পার করছে। এটাই হচ্ছে বর্তমানের প্রেক্ষাপট, সেখানে বাস্তবতা যেখানে অজস্র মানুষ দৃষ্টিতে দিচ্ছে। এই যে আপনাদের রিপোর্টে বলা হচ্ছে এই যে আজকে বাংলাদেশ একটা ওভার পপুলেটেড, আমরা বলবো যে আমরা উইয়ার
হ্যাঁ বাংলাদেশ জনবহুল একটি দেশ,
তারপরও আমরা আমাদের কাজ করে যাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী সেখানে আজকে এই কথাটা এখন আসছে না, এই যে রাস্তাঘাট হচ্ছে, পয়প্রণালী হচ্ছে, ডিসিপ্লিন আনা হচ্ছে, তাদের সেন্টার গুলি গড়ে তোলা হচ্ছে, এটা আমাদের সেনাবাহিনী
নিরাপত্তা বাহিনী বাংলাদেশের সেনাবাহিনী একটি চমৎকার ভূমিকা পালন করছে সেখানে।
সবার কথাই বলছি, সেখানে আমাদের জনবল, আমরা আজকে আমাদের এই অর্থনৈতিক এই অবস্থায় আমাদের একদিকে মানুষের মাইন্ডসেট নষ্ট হচ্ছে, আমাদের জনবল সেখানে বিপুল হারে নিয়োগ করতে হয়েছে, সিভিল প্রশাসনের লোকজন সেখানে ব্যস্ত হয়ে
বাংলাদেশের সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তবুও তারা মেনে নিচ্ছে এই পরিস্থিতি। মেজর এমদাদুল ইসলাম, আমাদের হাতে একদম সময় নেই, আজকে আমাদের হাতে সময় নেই, সবাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আলাপনের আলোচনা আজ এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর প্রতিদিনের মতো এই প্রান্তিক অংশে যথারীতি থাকছে সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন দিয়ে। তিনি জানাচ্ছেন, কলকাতায় দুদিনের পঞ্চম বার্ষিক বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী দিনে শিল্পের গন্তব্য হবে পশ্চিমবঙ্গ। বিস্তারিত
বাণিজ্য সম্মেলনে অসাধারণ সাফল্য পেয়েছি, বিনিয়োগের ক্ষেত্রে এখন সেরা ঠিকানা বাংলা বলে আরও একবার শিল্পপতিদের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যে যা বিনিয়োগ প্রস্তাব এসেছে তা অপ্রত্যাশিত, নয়া বিনিয়োগে 8-10 লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে তিনি জানান। 2,84,288 কোটির বিনিয়োগের প্রস্তাবও এসেছে। রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতির কথা এর আগে বিশ্ব দরবারে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের কাছে রাজ্য সরকারের সুনির্দিষ্ট বার্তা, বাংলায় আসুন, বিনিয়োগ করুন। এবারের সম্মেলনে উপস্থিত ছিলেন গতকালের থেকে আরও 10টি দেশ বেশি, অর্থাৎ 36টি দেশের প্রতিনিধিরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের ত্রাণ সামগ্রী ভর্তি একটি ট্রাক কলম্বিয়ার সীমান্ত দিয়ে ভেনেজুয়েলায় ঢোকার চেষ্টা করলে বৃহস্পতিবার কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটায় চরম উত্তেজনা দেখা দেয়। ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী 3টি লেনই সীমান্ত পথের সবকটি পথই বন্ধ করে রেখেছে। ওদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার জন্য যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক শক্তি প্রয়োগ করতে পারে, এরকম একটি আশঙ্কার প্রেক্ষিতে দেশটির বেসামরিক মানুষের জীবননাশের হুমকি এবং সামরিক শক্তি প্রয়োগে আরও নানা দুর্ঘটনা হতে পারে বলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এই পদক্ষেপ গ্রহণ করা হলে বিদেশের মাটিতে আমেরিকান সেনাদেরও প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। রাশিয়া বাশার আল আসাদ সরকার বা সিরিয়াকে আরব লীগের সদস্য হিসেবে আবারও অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য তদবির চালাচ্ছে বলে ওই অঞ্চলের কূটনীতিবিদরা মন্তব্য করেছেন। ক্রেমলিন আসাদ সরকারকে পুনরায় বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিতে আগ্রহী। তারা আশা করছে যে এর ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে অর্থ তহবিলের জন্য তারা কাজ করবে এবং আসাদ সরকারের ক্ষমতাও নিশ্চিত করতে পারবে। আগামী মাসে তিউনিসে আরব লীগের শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে। অ্যামাজনের প্রধান নির্বাহী পরিচালক ধনকুবের জেফ বিজোস ন্যাশনাল ইনকোয়ারার ট্যাবলয়েড পত্রিকার প্রকাশকদের বিরুদ্ধে তার ব্যক্তিগত এবং বান্ধবীর সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ কিছু ছবি ও ব্যক্তিগত মেসেজ ব্যবহার করে তাকে ব্ল্যাকমেল করা এবং চাঁদাবাজি করার অভিযোগ করেছেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, আর আজকের প্রকৌশলী ছিলেন জর্নিয়াক ভয়টেক। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিসা আহমেদ,
তাহিরা কিবরিয়া।
ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.